আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান যার নাম অলি আল্লাহ স্মরণে। দর্শক, আপনাদেরকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। অবশ্য অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আল্লাহ পাকের অলিদের স্মরণ আলোচনা হয়ে থাকে, তাদের জীবনী নিয়ে বিভিন্ন, তাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলহামদুলিল্লাহ আলোচনা হয়ে থাকে। কোরআন এবং হাদিসের আলোকে বিভিন্ন বিষয় ইলমে দিন আলহামদুলিল্লাহ অর্জনের সৌভাগ্য হয়ে থাকে। আপনাদের মতামত, প্রশ্ন আমরা কল এসএমএসের মাধ্যমেও অ্যাড করে থাকি এবং আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের মধ্যে নাথ পরিবেশনকারী ইসমাইল ভাইও উপস্থিত থাকেন, যার থেকে আমরা আলহামদুলিল্লাহ নাথ শরীফ, গজল বা কালাম, মানকাবাত আলহামদুলিল্লাহ আমরা শোনার সৌভাগ্য হয়ে থাকে। তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল। দর্শক, আসুন, অনুষ্ঠানের শুরুতে আমরা দরুদ শরীফ পাঠ করেছিলাম। এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারকাতুহুমুল্লাহ আলিয়া, তিনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তিনি আলহামদুলিল্লাহ তার লিখিত প্রত্যেকটা কিতাব রিসালার প্রতিটা পৃষ্ঠা তিনি দরুদ শরীফ পাঠ করার ফজিলত তিনি বর্ণনা করেছেন। তার মধ্যে একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত এরকম এসেছে যে আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে কেউ যদি 10 বার দরুদ শরীফ পাঠ করে তাহলে 100টি রহমত। আসলে দরুদ শরীফ পাঠ করার ফজিলত তা কেমন আলহামদুলিল্লাহ বর্ণনা করলে কখনো বর্ণনা শেষ হবে না। তো ভালো ভালো নিয়ে সহকারে আমরা বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করি, আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ উত্তম প্রতিদান নসিব করবেন। আসুন আমার মহব্বতের সাথে আরেকবার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ অলি আল্লাহ স্মরণ অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মধ্যে আমরা নির্দিষ্ট সময়ে নাথ শরীফ কালাম অ্যাড করব। তো তার পাশাপাশি আজকেও আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে একটি টপিক, একটি বিষয় রেখেছি। তো সেই বিষয়ে আমরা আজকে আমরা জানার জন্য আমাদের অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা আমন্ত্রণ জানিয়েছি মোবাইলিকে দাওয়াত ইসলামীদেরকে। সে সুবাদে আজকে মাশাল্লাহ আমাদের মাঝে আমাদের মিরা সুজুর, পাশাপাশি আমাদের জাবেদ ভাই মাশাল্লাহ উপস্থিত হয়েছে। হুজুর, আপনাদের অসংখ্য শুক্রিয়া জ্ঞাপন করছি মাশাল্লাহ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো আপনাদের সময় আলহামদুলিল্লাহ শুক্রিয়া। এবং তো আসুন, কিছু পরিস্থিতি এবং কি জীবনী আজকে যে মহান অলিয়ে কামিল ইনার ব্যাপারে আলোচনা করব। তো তার নাম সহ তার পরিচিতি সহ আসুন আমরা ডান পাশ থেকে শুরু করব, আমাদের মিরাজ সুজুর থেকে। মিরাজ ভাই কেমন আছেন আপনি?
আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, শুক্রিয়া হুজুর আমাদেরকে সময় দেওয়ার জন্য। হুজুর, আজকে আমরা যে টপিকটা রেখেছি সেই টপিকটাও আমি বলি না, সেটা যদি আপনি দর্শকদেরকে বলে দিতেন, পাশাপাশি ইনার ওনার নামের ইনার পরিচিত যদি দর্শকের কাছে আপনি তুলে ধরতেন।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين। আজকের এই প্রোগ্রামের মধ্যে যে ব্যক্তির বিষয় নিয়ে আলোচনা করা হবে, অর্থাৎ যে বিষয়টি নেওয়া হয়েছে, যার নাম নেওয়া হয়েছে, সেটা হচ্ছে ফয়জানে ইমাম আলী রাজা রহমতুল্লাহ তাআলা আলাইহি। সুবহানাল্লাহ, ইমাম আলী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জীবন নিয়ে আজকে আলোচনা হবে।
সুবহানাল্লাহ।
আচ্ছা, ইমাম আলী রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি কে? প্রথমত বলবো উনি আল্লাহর বন্ধু।
সুবহানাল্লাহ।
কার বন্ধু? আল্লাহর
বন্ধু।
তো আল্লাহওয়ালাকে সাথ জিস যার কি হয়ে যায়, বন্ধুত্ব হয়ে যায়,
সম্পর্ক হয়ে যায়,
যার সম্পর্ক হয়ে যায় তার আলোচনা করলে আল্লাহ তাআলার কথা স্মরণ এসে যায়।
সুবহানাল্লাহ।
আল্লাহ তার রসুলের কথা স্মরণ এসে যায়।
সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ, এমন একজন সৌভাগ্য, শুধু তাই নয় আল্লাহর বন্ধু তো আছেন, পাশাপাশি আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের বংশের একটা কি জারি, আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের বংশধর বটে,
সুবহানাল্লাহ,
অষ্টমতম বংশধর,
সুবহানাল্লাহ,
কততম, অষ্টমতম, আলহামদুলিল্লাহ, তিনি হচ্ছেন ইমাম আলী রাজা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। আসুন ওনার ব্যাপারে বলার আগে ইনশাল্লাহ আমরা ওনার জীবনী এবং ওনার থেকে আমরা অনেক কিছু শিক্ষা অর্জনের আগে ওনার সম্পর্কে একটু জেনে নিই, যাতে করে ওনার মোবারক তালুকাত এবং ওনার জন্ম সব কিছু একটা জেনে নেওয়ার পরে ইনশাল্লাহ আরও উৎসাহ জাগবে ওনার এই ব্যাপারে জানার জন্য। হযরত ইমাম আলী রাজা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কর্তৃক শুভ জন্মের সাল
আচ্ছা
148 হিজরিতে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ এই কিতাবে 148 হিজরিতে উল্লেখ করা হয়েছে যিনি জন্মগ্রহণ করেছেন।
আচ্ছা,
সেই বছরই তার দাদা যান হযরত ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর ইন্তেকাল শরীফ হয়।
আচ্ছা,
আর কোন কোন কিতাবে তার শুভ জন্মের সাল 153 হিজরিও রয়েছে। তার বরকতময় নাম আলী, উপনাম আবুল হাসান, তার উপাধি হলো সাবির জাকি অর্থাৎ বুদ্ধিমান এবং রজা, আর একটি উপাধি হলো জামিন অর্থাৎ জামিনদার। কথিত আছে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি 6, 7 বা 8 শাওয়ালুল মুকাররম শুক্রবার মদিনায়ে পাকে জন্মগ্রহণ করেন।
সুবহানাল্লাহ,
তো আলহামদুলিল্লাহ ওনার বরকত সর্বদা নেওয়ার জন্য
আচ্ছা
আমাদেরকে আমির আহলে সুন্নাত তিনার একটি সাজেরা শরীফ, যেটা আমরা সাজেরা শরীফ পাঠ করি,
জি,
ওই সাজেরা শরীফে ইমাম আলী রহমতুল্লাহ তাআলা আলাইহির নাম, ওনার বাবার নাম, ওনার দাদার নাম রয়েছেন।
যেমন
সিদ্দিকে সাদিক কা তাসাদ্দুক সাদিকুল ইসলাম কার বে গজব রাজিহ কাজিম অর রাজাকে ওয়াসতে।
সুবহানাল্লাহ,
অর্থাৎ সিদ্দিক অর্থাৎ সত্য, সাদিক মানে সত্যবাদী, তাসাদ্দুক মানে সৎকা, সাদিকুল ইসলাম প্রকৃত মুসলিম, অর্থাৎ এই দুয়ার মাধ্যমে সকালবেলায় যখন তাজা সতেজ বাতাস যখন প্রবাহমান হয়, আর যখন যারা নেককা দিনদার ফরেজগার ফজরের নামাজ আদায় করেন, ওই নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলার স্মরণে জিকিরের মধ্যে যখন রত থাকে, ওই জিকির শেষে আমির আহলে সুন্নাহ যে সাজেরা বুজুগানের দিনের
নাম কাদেরিয়া সিলসিলা যে সাজেরা শুরু
দোয়া করার জন্য একটি সাজেরা আত্তারিয়া কাদেরিয়া সিলসিলা জারি করেছেন, সেখানের মধ্যে এই পঙ্ক্তিটিও রয়েছে, যার সারমর্ম দোয়ার সারমর্মটি হচ্ছে এরকম, হে আল্লাহ পাক, তোমাকে হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সত্যবাদিতার দোহাই আমাকে ইমানের নিরাপত্তা দান করো,
আমিন,
এবং হযরত ইমাম মুসা কাজিম ও তার শাহজাদা হযরত ইমাম আলী রাজা রাহমাতুল্লাহ তাআলা আলাইহিমা এর ওসিলায় বিনা গজবে আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাও।
সুবহানাল্লাহ, আমিন, আমিন,
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম,
আমিন।
তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইমাম আলী রাজা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সংক্ষিপ্ত জন্ম সম্পর্কে আমরা শুনেছি ইনশাল্লাহ, তো আল্লাহ তাআলা যদি চাই বিস্তারিত ইনশাল্লাহ আরও আলোচনা শুরু করবো।
মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই সুন্দরভাবে আমাদের মিরাজ সুজুর মাশাআল্লাহ তিনি আমাদেরকে আজকের আমাদের যে টপিক আল্লাহ পাকের ওলির আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করার সৌভাগ্য হচ্ছে আলী রাজা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মাশাআল্লাহ। তো ইনার পরিচিতি সম্পর্কে, ইনার বংশ সম্পর্কে এবং মাশাআল্লাহ ইনি ইনার যে আমাদের কাদেরিয়া সিলসিলার যে একজন বুজুর্গ এবং ইনার নাম মুবারকও যে সাজারে কাদেরিয়া যেটি রয়েছে মাশাআল্লাহ, এটার মধ্যে ইনার যে নাম মুবারক রয়েছে সেটারও একটা শের আর দোয়াটাও মাশাআল্লাহ আমির আহলে সুন্নাত যেভাবে মাশাআল্লাহ দোয়া করে থেকে আলিয়া কাদেরিয়া, জি জি, সুবহানাল্লাহ, মানে অষ্টতম বুজুর্গ হচ্ছে কি মানে আজকের যে মহান ওলিয়া কামিল আমরা আলোচনা করছি ইনি, সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা ইনার সম্পর্কে আমাদের যাবতীয় থেকেও শুনবো এবং ইনার ব্যাপারে আমাদের যাওয়াত ভাই থেকেও আমরা আলোচনা শুনবো, জানবো যে ইনার ব্যাপারে আরও কিছু বিভিন্ন ইনার জীবনের দিক নিয়ে, জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে। তো তার আগে আসুন আমাদের নাত প্রবেশনকারী ইসনাই ভাইয়ের কাছে যাবো, আমাদের রমজান ভাই থেকে আমাদের অনুষ্ঠানের মধ্যে একটি আমরা কালাম বা মালকাবাদ বা নাস শরীফ আমরা ইনশাআল্লাহ অ্যাড করবো। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। জি রমজান,
প্রিয় শিকার হোসেন এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন ইনশাআল্লাহ আজ বাজাল্লাহ আমরা কালাম শ্রবণ করার আগে ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করছি আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টির জন্য কালাম পাঠ করব। আপনারাও ভালো ভালো নিয়ত করেন। Allahumma salli ala sayyidina wa maulana Muhammad. Allahumma salli ala sayyidina wa maulana Muhammad. Allahumma salli ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa sahbihi wa barik wa sallim. Allahumma salli ala sayyidina wa maulana Muhammad. Allahumma salli ala sayyidina wa maulana Muhammad. Parte agar durud tum, parte agar durud tum, milta sawab hai. Parta agar durud to milta sawab hai. Parte agar durud to milta sawab hai. Bheje agar salam to, bheje agar salam to, aata jawab hai. Allahumma salli ala sayyidina wa maulana Muhammad. Allahumma salli ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa sahbihi wa barik wa sallim. Allahumma salli ala sayyidina wa maulana Muhammad. Sabse aala wala hamara nabi, sabse bala aala hamara nabi, sabse aala wala hamara nabi, sabse اپنے مولا کا پیارا ہمارا نبی. دونوں عالم کا دلہا ہمارا نبی. اللہم صلی علی سیدنا و مولانا محمد. اللہم صلی علی سیدنا و مولانا محمد. مدینہ جاواد نو موتی, مدینہ مدینہ, مدینہ جاواد نو موتی, مدینہ جاواد نو موتی. نبی رحمت شفیع امت, نبی رحمت شفیع امت. ان کو ڈیکے پری میری شربت,
অনকরণীকে প্রেমের শরবত নামিয়ে রাহমত শফিয়ে উম্মত নবিয়ে রাহমত শফিয়ে উম্মত رسول اللہ جالا بوکے مور اے مون آگون جالا بوکے مور اے مون آگون شانت কাদায় দিন রাত তোমার ভালোবাসায় কাদায় দিন রাত নবিয়ে রহমত শফিয়ে উম্মত নবিয়ে রহমত শফিয়ে উম্মত নবিয়ে রহমত শফিয়ে উম্মত মদিনায় যাওয়ার মদিনায় যাওয়ার দাও অনুমতি মদিনায় যাওয়ার দাও অনুমতি নবিয়ে রহমত শফিয়ে তোমার নামে এ প্রাণ দেব ইয়া রাসূলাল্লাহ তোমার নামে এ প্রাণ শফিয়ে উম্মত নবিয়ে রহমত শফিয়ে উম্মত মদিনায় যাওয়ার দাও অনুমতি মদিনায় যাওয়ার দাও অনুমতি নবিয়ে রহমত শফিয়ে উম্মত নবিয়ে রহমত শফিয়ে উম্মত কি করবে আত্মার এ মাল ও দৌলত সে চায় না কোনো কি করবে আত্মার এ মাল ও দৌলত সে
আল্লাহ আমার নবীর শানুমান নবীর শানে নাতে মুস্তাফা আমার নবীর দরবারে হাজিরি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেক আশিক রসুলকে জীবন একটিবার হলো প্রিয় মক্কা মদিনার জিয়ারত দ্বারা ধন্য
আমিন।
দর্শক শ্রোতা, ওলি আল্লাহ স্মরণ অনুষ্ঠান চলমান রয়েছে। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা ইমাম আলী রজা রহমতুল্লাহ তাআলা আলিহি এনার জীবনী নিয়ে শুনছিলাম। তো এনার পরিচিতি সম্পর্কে একটু আগে আমাদের মিরা সুযোগ থেকে আমরা জেনেছি। মাশাআল্লাহ আমাদের অপর মোবাইলিকে দাওয়াত ইসলামী আমাদের জাবেদ ভাই থেকে আজকে এনার জীবনীর আর বিভিন্ন দিক নিয়ে ইনশাআল্লাহ। জি হুজুর,
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আমি আমার মিরাস ভাইয়ের সাথে অ্যাড করব। মিরাস ভাই বলেছিলেন যে ইমাম আলী রাজা রহমতুল্লাহি তাআলা এর বংশধারা আমার রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলে গিয়েছে।
আচ্ছা,
আমি এটা একটা ঘটনার মাধ্যমে মাদানী চ্যানেলের দর্শক আপনাকে বলার চেষ্টা করব।
জি,
এবং সৈয়দ বংশের কী ফজিলত রয়েছে, কী বরকত রয়েছে, কী সম্মান রয়েছে সে সম্পর্কেও জানব ইনশাআল্লাহ তাআলা। বলা হচ্ছে খোরাসানের বিখ্যাত, খোরাসানের বিখ্যাত শহর নিশাপুরের বাজারে এক সুদর্শন যুবকের আগমন হলো।
আচ্ছা,
তখন ছাউনির কারণে তার যারা ভক্ত ছিল, আশিক ছিল, সাক্ষাৎ থেকে বঞ্চিত হলো। ছাউনি মানে পর্দার কারণে। দুজন হাদিসের হাফিজের সাথে অসংখ্য ইলম ও অসংখ্য হাদিসের শিক্ষার্থী খিদমতে এসে কাঁদতে কাঁদতে আরজ করতে লাগলেন ওই যুবকের কাছে।
আচ্ছা,
জনাব, আপনার নুরানি চেহারা দেখিয়ে আপনার সম্মানিত পূর্বপুরুষের একটি হাদিসে মোবারকা বর্ণনা করুন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
বাহন থেমে গেল, যে বাহনে করে আসছিল সে বাহন থেমে গেল এবং তিনি গোলামদেরকে নির্দেশ দিলেন যে পর্দা সরিয়ে দাও।
সুবহানাল্লাহ,
পর্দা সরিয়ে দেওয়া হলো। সৃষ্টি জগতের চক্ষুদয় পবিত্র সৌন্দর্যের দিদারে শীতল হলো।
সুবহানাল্লাহ,
অর্থাৎ সবাই দেখে চক্ষুকে কি করে নিল,
শীতল করে নিল।
সুবহানাল্লাহ। বলা হচ্ছে তিনি তিনাকে দেখতে সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা হচ্ছে চমৎকার প্রতিচ্ছবি।
সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, আরো বলা হচ্ছে বরকতময় কাঁধে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিঠা মিঠা সুন্নত বাবরি সুলগুলা কি করছিল, কাদের সাথে ঝুলছিল।
সুবহানাল্লাহ, সুবহান।
পর্দা সরতেই সরাতেই আল্লাহ তাআলার সৃষ্টিকুলের এমন অবস্থা হলো কেউ চিৎকার করে উঠল।
আল্লাহ,
চেহারার নোরানিয়ন দেখে, সৌন্দর্য দেখে,
সুবহানাল্লাহ,
সবাই চিৎকার করে উঠল। কেউ কেউ কান্না করে উঠল, কেউ কেউ মাটিতে গড়াগড়ি করলো।
আল্লাহু আকবার।
আবার কেউ কেউ বাহনের যে রশি রয়েছে রশিতে চুম্বন করলো। হযরত ইমাম মুহাম্মদ বিন আসলাম তুসি রহমতুল্লাহি তাআলা আলাইহি হাদিসে পাক বর্ণনা করতে অনুরোধ করলেন। অর্থাৎ ওই সুদর্শন যুবককে অনুরোধ করলেন। সে সুদর্শন যুবক ছিলেন আমার নবী পরিবারের নয়নমণি এবং আমার নবী পরিবারের উজ্জ্বল নক্ষত্র।
সুবহানাল্লাহ।
শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানের ফুল।
সুবহানাল্লাহ।
এবং খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাহজাদা। এবং তিনি আরো ছিলেন কাদেরিয়া রাজবিয়া আত্তারিয়ার অষ্টমতম পীর ও মুর্শিদ।
সুবহানাল্লাহ।
তিনার দয়ার সাগরে জোয়ার বেশি উঠল আর তিনি হাদিসে পাকের বর্ণনা শুরু করে দিলেন।
সুবহানাল্লাহ।
আমার ইমাম আলী রাজা রহমাতুল্লাহি তাআলা হাদিসে পাকের বর্ণনা এভাবে শুরু করলেন, বললেন আমাকে আমার সম্মানিত পিতা দেন। ইমাম মুসা কাজিম রহমাতুল্লাহি তাআলা এই হাদিসের মোবারকা বর্ণনা করেছেন। তিনি তার সম্মানিত পিতা ইমাম জাফর সাদিকটিকে বর্ণনা করেছেন। তিনি তার সম্মানিত পিতা ইমাম মুহাম্মদ বাকের রহমতুল্লাহি তাআলা থেকে বর্ণনা করেছিলেন। তিনি তার সম্মানিত পিতা মুহাম্মদ জয়নুল আবেদিন থেকে বর্ণনা করেছিলেন।
সুবহানাল্লাহ।
এবং তিনি তার সম্মানিত পিতা, তিনি হলেন ইমাম আলী মকাম, ইমাম আশে মকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন।
সুবহানাল্লাহ।
তিনি সুবহানাল্লাহ তিনি বর্ণনা তিনার পিতা থেকে করেছিলেন। তিনি হলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ আলীর মুর্তাদা শেরে হুদা রাদিয়াল্লাহু
তাআলা আনহু। সুবহানাল্লাহ।
এবং আলীউল মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হাদিসে মুবারাকা কি করেছেন, বর্ণনা করেছেন।
আচ্ছা,
এই হাদিসে মুবারাকা বর্ণনা করেছেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহ পাককে ইরশাদ করতে শুনেছেন যে লা ইলাহা বলে, লা ইলাহা ইল্লাল্লাহু আমার দুর্গ, যে এটা বলে সে আমার দুর্গের মধ্যে প্রবেশ করলো।
আল্লাহ।
এবং যে আমার দুর্গের মধ্যে প্রবেশ করলো সে আযাব থেকে নিরাপদ হইল।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এই হাদিসে মুবারাকা তিনি বর্ণনা করার সাথে সাথে পর্দা আবার ছেড়ে দিয়ে চলে গেলেন।
আচ্ছা।
এবং বলা হচ্ছে এই হাদিসে মুবারাকার বর্ণনার লিখনির বর্ণনার হিসাব করতে যখন গিয়েছেন দেখা গেল যে হাদিসে মুবারাকাটা 20,000 জনে কি করেছেন, বর্ণনা করেছেন, লিখেছেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তখন আমার ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা বলেন, বলছেন যদি কোনো পাগলের উপরে এই মূল্যবান সনদ
হাদিসখানা আচ্ছা
পড়ানো হয়, সেও যদি শুনে তার
পাগলামি
আরোগ্য হয়ে যাবে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে এমন একটা কথা দেখেন, আল্লাহর ওলিদের কথাবার্তা আচার আচরণ এটা আল্লাহ তাআলার দিকে রুজু করে এবং
সুবহান
প্রীতি মানে আল্লাহ তাআলার একটা ভালোবাসা সৃষ্টি করে। আসলে ভালোবাসা অনেক প্রকার হয়, যেমন দেখেন কোরআনুল কারীমের একটা কথা আছে যে ইমানদারদের জন্য কি ওই সময় এখনো আসে নাই যার অন্তর্যুক্ত পড়বে আল্লাহ তাআলার ভয়ে। এখন দেখেন আল্লাহ তাআলার ভয়ে সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে পারা 6:35 বলে যে হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো,
ভয় করো
নিঃসন্দেহে। আচ্ছা দেখেন তো কাউসার ভাই আছেন, জাবেদ ভাই আছেন, আমার রমজান ভাই আছেন, আমি যে এখন বললাম আল্লাহকে ভয়, আল্লাহকে
ভয় করো,
ভয় করো। আচ্ছা দেখেন এই যে আপনাদেরকে বললাম আল্লাহকে ভয় করো, ভয় কি এসে গেছে? ভয় আসে নাই। আবার অন্য আয়াতা কি বললাম যে ইমানদারদের জন্য ওই সময় কি এখনো আসে নাই যাদের অন্তর্যুক্ত পড়বে আল্লাহ তাআলার ভয়ে। তো দেখুন আমি আপনাদেরকে সবাইকে বললাম কিন্তু ভয় আসে নাই, ভয় আসে নাই কি জন্য? এরপর আয়াতে কি বললো, এবং তারই দিকে মাধ্যম তালাশ করো এবং তার পথে সাধনা করো এই আশায় যে সফলতা পেতে পারো। পুরা কোরআনুল কারিমের আয়াত কারিমাটা আমি তেলাওয়াত করলাম, এখন এখান থেকে আমরা কি পাচ্ছি? দেখুন ভয় করতে বললে ভয় পাচ্ছি না, কিন্তু আবার ভয়ের আল্লাহকে ভয় করতে বলা কিরকম যে এখন আমরা যে আল্লাহকে ইবাদতের বা আল্লাহকে ভয় করি এই ভয়টা কোন ধরনের ভয়? আসলে দেখেন ভয় তো অনেক প্রকার আছে। মাকে এক রকমের ভয় করি। আচ্ছা মাকে কি আমরা কখনো একটা সাপের মতো ভয় করি? সাপকে কেন ভয় করি? ছোবল মারবে, মারা যাব। আচ্ছা একটা জালিমকে কেন ভয় করি? সে অত্যাচার করবে, অত্যাচারিত হব এবং সে জুলুমি করবে, সেজন্য ভয় করি।
ভয় করি।
মাকে কেন ভয় করি? এটা মহব্বতের ভয়। মাকে এই জন্য ভয় করি যে মা আমাকে সঠিক পথে পরিচালনা করে, আমি যদি বেপথে চলে যাই মা আমাকে বকবে। ওস্তাদকে কেন ভয় করি? যদিও বা ওস্তাদকে এখন ভয় করা আমাদের থেকে উঠে যাচ্ছে, কিন্তু বলতে হবে ওস্তাদকে ভয় যদি না করি আমরা কখনো শিক্ষা দীক্ষার মধ্যে তরাক্কি উন্নত লাভ করতে পারবো না। ওস্তাদকে যখন আমরা ভয় করা শিখবো তখন আমাদের ইলমে দিন অর্জন করা আমাদের জন্য সহজ হয়ে যাবে, তার উপর আমল করা সহজ হয়ে যাবে। আচ্ছা, এখন আল্লাহকে ভয় করা এটা কোন ধরনের ভয়? এটা হচ্ছে প্রেমামিশ্রিত ভয়, ভালোবাসার ভয়। আমি আল্লাহকে ভয় করব এভাবে, আমি যদি এই কাজটা করে আল্লাহ নারাজ হয়ে যাই সে ভয়, আমি যদি এই কাজটা করি আল্লাহ তাআলা যদি আমার উপর গজব নাজিল করে সে ভয়, এমন ভয় করতে হবে। তাহলে এমন ভয় তো আমাদের আসতেছে না। এমন ভয় আসার জন্য আয়াতের কারিমা কি বলে, এবং তার এদিকে মাধ্যম তালাশ করো। দেখেন মাধ্যম, তাহলে এখানে কিরকম মাধ্যম? আল্লাহকে ভয় করার জন্য তো একটা গাছের কাছে গেলে আমি ভয় পাবো না, একটা কোনো বস্তুর কাছে গেলে
ভয় পাবো না।
তাহলে মাধ্যম তালাশ করতে বলা হয়েছে। ওলামায়ে কেরামরা এটাকে এভাবে তাফসীর করেছেন যে মাধ্যমটা একটা কোনো ব্যক্তিকে বোঝানো হয়েছে, কোন একটা ব্যক্তি। কারণ আপনাকে আল্লাহ তাআলা ভয় শিখাবে কে? কোন একজন ব্যক্তি। আপনি আমরা এখন বলেছি আমাদের ভয় আসতেছে না। দেখেন কাউসার ভাই, আপনি মাদানী মহলে আসার পূর্বে, জাবাদ ভাই মাদানী মহলে আসার পূর্বে, রমজান ভাই মাদানী মহলে আসার পূর্বে কেমন পরিস্থিতি ছিলেন? আপনাকে এই আল্লাহ তাআলার প্রেমামিশ্রিত ভয়টা কার মাধ্যমে পেয়েছেন?
নিঃসন্দেহে
আমির আলী সিদ্দিকের মাধ্যমে। দামাত বরকাতুল্লাহ আলিয়া আমাদেরকে প্রেমামিশ্রিত ভয় এবং ইশকে রসুলের জোয়ারে বাসিয়ে দিয়েছেন।
সুবহানাল্লাহ।
তাহলে এটা একটা মাধ্যম, একটা আল্লাহর ওলির মাধ্যম। তাহলে আমরা আল্লাহকে ভয় করার জন্য কোন আল্লাহর ওলির মাধ্যম আমাদেরকে তালাশ করা লাগবে। আচ্ছা, এখানে পরবর্তী আয়াতে কিন্তু বলছেন যে তারই মাধ্যম তালাশ করো এবং সাধনা করো,
চেষ্টা করো,
সাধনা অর্থাৎ জিহাদ, নফসের সাথে জিহাদ বা সাধনা করো। এখন আমরা আমির আহলে সুন্নাতকে পেয়ে গিয়েছি। আমি আমার আমির আহলে সুন্নাতকে দিয়ে বর্ণনাটা দিচ্ছি বোঝার জন্য। আমরা আমির আহলে সুন্নাতকে পেয়ে গিয়েছি, এখন ওর একটা মাধ্যম পেয়ে গিয়েছি। কারণ আমির আহলে সুন্নাত আমাদেরকে কি বলছেন, বেটা তোমরা মাদানী রঙে রাঙ্গায়িত হয়ে যাও, তোমরা সুন্নতে মোবারাকাকে আঁকড়ে ধরো, তোমরা ফরজ হুকুম আহকামকে ছেড়ো না, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নত পাগড়ি মোবারককে পড়ো, নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের সুন্নত দাড়ি মোবারককে তোমরা কি করো, ছেড়ে দাও, এক মুষ্টি রেখে দাও, যেটা সুন্নত মুয়াক্কাদা, তোমরা লেবাস এমন ভাবে পরো যেন তোমাদেরকে দেখে আল্লাহ তাআর রাসূলের শরণ এসে যায়।
সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। তখন একজন মাধ্যম পাওয়ার পরে আমরা কি করছি, সাধনা করছি, চেষ্টা করছি। এখন কে? আমির আহলে সুন্নতের মাধ্যমে আমরা কি করছি, আল্লাহ তাআর রাসূলকে পাওয়ার জন্য চেষ্টা করছি, যাতে আমরা সফল হতে পারি,
সফল হতে পারি
ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি চায় অবশ্যই সফল হব। কারণ আল্লাহ তাআলার হাবিব, হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম উসিলায় পীরো মুর্শিদ এমন পেয়েছি যিনি 24 ঘন্টা, ডাবল 12 ঘন্টা কি করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের উপরে দায়েম এবং কায়েম থাকেন এবং অপরকে সে শিক্ষা দান করেন।
সুবহানাল্লাহ।
পাশাপাশি দেখেন ইমাম আলী রাজা, যার ব্যাপারে আমরা এখন তাজকিরা করতেছি, রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে যার ব্যাপারে তাজকিরা করতেছি, তেনার একটা হাদিসে মোবারক আপনি বর্ণনা করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাদিসে মোবারকটা তার মুখ জবান থেকে এমনভাবে তাসির হয়ে বের হয়েছেন যে 20,000 জন এটার বর্ণনা করে ফেলেছেন। শুধু তা নয়, এটা তাবিব হয়ে গিয়েছে, এটা শিফায়ের একটা মাধ্যম হয়ে গিয়েছে। পাগলকে যদি তার সামনে সোনারটা বর্ণনা করা হয় সে আরোগ্য লাভ করবে। আর কেমন ব্যক্তি ছিলেন দেখেন, তাদের জীবনে কেন বলবো না, একে তো সৈয়দজাদা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের বংশধর, তারপর আল্লাহওয়ালা, তাদের জীবনী যদি আমরা বলি, তাদের জীবনী নিয়ে যদি আমরা চলি, তাহলে আমাদের একটা কি হয়ে যাবে, আমরাও সাধনা করতে পারবো এবং আমরাও সফল কাম হতে পারবো।
তাদেরকে অনুসরণ করে তাদের জীবন অনুযায়ী চলে, এটা কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে
অবশ্যই,
যেটা আপনি বলেছেন খুব সুন্দরভাবে।
জি, তারপর দেখেন আমরা ইমাম আলী মকাম, ইমামে তিশনাকাম রাদিয়াল্লাহু তাআলার বংশধর ইমাম আলী রাজা রহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনীটাও শুনেছি, কিন্তু তিনার জীবনীটা কেমন সুন্দর ছিল। যেমন হযরত ইমাম আলী রাজা রহমাতুল্লাহ তাআলা আলাইহি অত্যন্ত মেধাবী ও সুন্দর ছিলেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তিনি অধিক রোজা রাখতেন।
সুবহানাল্লাহ।
কেমন রোজা, রোজাদার ছিলেন। রোজা এমন একটা নিয়ামত বরকত যে রোজা রাখলে তাকওয়া অর্জন হয় এবং রোজা রাখলে নফস দমন হয় আর রূহ সতেজ হয়, ইবাদতের স্বাদ বৃদ্ধি হয়। পাশাপাশি স্বল্প নিদ্রায় অভ্যস্ত ছিলেন। এখন আমরা তো সুযোগ পেলেই ঘুমাইয়ে যাই, সকালও ঘুমাই, রাত্রেও ঘুমাই, ঘুমাতেই থাকি, সুযোগ পেলে শুধু ঘুমানোর চেষ্টা করি। আর তিনারা সুযোগ পেলে ঘুমকে কোরবানি দিয়ে, আরামের ঘুমকে হারাম করে কি করতেন, অন্ধকার রাতে আল্লাহর পথে খয়রাত করতেন,
সুবহানাল্লাহ,
ইবাদত করতেন,
ইবাদত করতেন,
সুবহানাল্লাহ,
দোয়া করতেন। খয়রাত বলতে এটাই, খয়রাত নয় যে ভিক্ষা করা, তিনারা আল্লাহ তাআলার দরবারের ভিখারি, আল্লাহ তাআলার দরবার থেকে ইবাদত করতেন, রিয়াজত করতেন। পাশাপাশি নম্রতা ও অনাড়ম্বরতার অবস্থা এমন ছিল যে গ্রীষ্মকালে চাটাইয়ের উপর ও শীতকালে একটি ছালার ছট বা কম্বলের উপর বসতেন এবং গোলামদের সাথে বসে একই দস্তরখানায় খাবার খেতেন।
সুবহানাল্লাহ,
কি সুন্দর মর্যাদা, কি সুন্দর শান সকল দিনার। তো এরকম একজন আল্লাহ নবী নবীর করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের বংশধর, অষ্টমতম বংশধর ইমাম আলী রহমতুল্লাহ তাআলা আলাইহি, জিন্নার জীবনী শুনলে নিজের কাছে একটা ইচ্ছে এসে যাবে, আমি যদি এইভাবে চলতে পারতাম আর আমরা যদি এইভাবে চলি তাহলে আল্লাহ তার রসুলের পথকে অনুসরণ করা, আল্লাহ তার রসুলকে পাওয়ার যে সফল কাম কোরআনে বলা হয়েছে তা ইনশাল্লাহ একেবারে আমাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে।
সহজ হয়ে যাবে। যেটা বলছেন নিঃসন্দেহে গোলামদের সাথে কি করতেন, যাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার সৃষ্টির প্রতি বিন্দু পরিমাণ বিদ্বেষ ছিল না,
অহংকার ছিল না,
অহংকার ছিল না,
নিজেকে তাদের সাথে মিলিয়ে নিতেন,
বদগুমানি ছিল না, মানুষের সাথে খুব সাদাসিধে মিশে যেতেন।
সুবহানাল্লাহ, এটাই তো
গোলাম আর বাদশাহীর মধ্যে কি ছিল না,
কোনো পার্থক্য নেই,
ছিল না।
সুবহানাল্লাহ,
যেটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাওয়া যায়,
সুবহানাল্লাহ,
পেয়েছে সবাই। আজ আমার নবীর বংশধর যে
আমার
তো আমি কিভাবে আমার যে কারো যদি যে অর্থ বেড়ে গিয়েছে, সম্মান বেড়ে গিয়েছে, ধনী হয়ে গিয়েছে, বিত্তবান হয়ে গিয়েছে, দশ পাঁচ জন তার কি আছে, চাকর আছে, সে কাজ করাচ্ছে,
জি,
তাদের সাথে সে কিভাবে কাবে, এটা তো আসলে
আল্লাহ আল্লাহ আল্লাহ,
তাদেরকে কি করে তৃষ্ণা,
তাদের সাথে চলাফেরা, তাদের সাথে ওটুক বৈঠক, মানে একটা বিষয়
অর্থাৎ তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে
আল্লাহ।
অথচ ইমাম আলী রাজা রহমতুল্লাহি তাআলা কি দিয়েছেন, এটা কি শিক্ষা দিয়েছেন, যে ধনী হোক আর গরিব হোক, আসলে একটা জিনিস দেখেন না কক্সবাজার ভাই, আমরা যখন কোথায় মসজিদে যাই কোনো ধনী গরিব কোনো
ভেদাভেদ নেই, আমাদেরকে এটা শিক্ষা
দেয়। যে এমডি আছে, যে চেয়ারম্যান আছে, সেও কাতারে দাঁড়াচ্ছে, সিকিউরিটিও কাতারে দাঁড়াচ্ছে, কেউ 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 বলতে পারছে না।
আচ্ছা মিরাজ ভাই, কারোর সাথে কারোর জন্য কি নামাজ আলাদা কোনো সিস্টেম,
না না
কোনো বক্স
হাকামা
করা হয় নাই,
নেই,
লিখে দেওয়া হয় নাই, এখানে ভিআইপি রা দাঁড়াবে,
এখানে কোনো,
এখানে দাঁড়াবে যারা মোটামুটি উচ্চ মাধ্যমে আছে, যারা মধ্যবিত্ততে আছে, যারা গরিব আছে, এমন কোনো শৃঙ্খলা আল্লাহ তাআলার মসজিদে
দেয় নাই। এটাই তো ইসলাম, এটাই তো ইসলাম, এটাই তো
এটা আমাদেরকে শিক্ষা দেয় যে আসলে আমরা কোনো ভেদাভেদ, নিজের মধ্যে কোনো একটা কিছু অহংকার, যে আমি একটা কিছু,
সফর মাস চলছে না আলা হযরতের মাস, মাশাআল্লাহ,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
আলা হযরত এমন একটা ঘটনা ওনার জীবনী থেকে পেয়েছি, যে একজন নাপিত আলা হযরতের দরবারে এসেছেন আর একজন জমিদারও এসেছিলেন।
আচ্ছা,
ওই জমিদার নাপিতকে দেখে, আমি সারমর্ম বলছি, যে নাপিতকে যখন দেখেছেন বা আলা হযরত ওনার সাথে সুন্দর আচরণ করছেন, ওই জমিদার একটু নারাজ হয়ে গিয়েছেন, তো তার নারাজি চেহারা দেখে আল্লাহ হযরত বুঝতে পেরেছেন, তো তখন ওই নাপিতকে বলতে লাগলো, ভাই মুসলমান ভাই, ভাই তুমি এত দূরে কেন, তুমি আমার পাশে এসে বসো।
সুবহানাল্লাহ,
এটা দেখে জমিদার আমিরজাদা সে নারাজ হয়ে চলে উঠে চলে গেলেন।
আচ্ছা,
আল্লাহ হযরত এটা শিক্ষা দিলেন, জমিদার বলেন আর নাপিত বলেন, যে মুসলমান সে সকলেই ভাই ভাই, কেউ কারো ধনী আর গরিব বিচার করা যাবে না, কারণ কালকে আমাদের দিন হাশরের ময়দানে সেখানে ধনী আর গরিবের কোনো লেবাসই থাকবে না, সেখানে যে লেবাসটা থাকবে সবার সমপরিমাণ, সেদিন তার একমাত্র ব্যক্তির সেই উঠতে পারবে যার মধ্যে নম্রতা, বিনয় এবং ইবাদত, রিয়াজত এবং ইশকের রসুল ছিল, তারাই সেখানে তার সেখানে দাঁড়াবে, দণ্ডিমান হবে, তাদের সাথে সেদিন সান্নিধ্য পাওয়ার জন্য আমাদের মন আকুল অবস্থ হয়ে যাবে। কিন্তু এমন ব্যক্তিও এখন আছে যারা রিক্সা চালায় বা যারা মুসির কাজ করে বা যারা একেবারে পথচারী কাজ করে, মজুরির কাজ করে, এমন ব্যক্তি আছে যারা আল্লাহর ভলি, যারা আল্লাহ ওয়ালা,
যাদেরকে আমরা বুঝতে পারছি না,
মানে একাতে কালকে আমাদের সবাই দণ্ডবান হবে, কিন্তু যারা আল্লাহ পাকের এরকম মানে আল্লাহ তাআলার সাথে দেখানো পথে চলবে তারা তো আল্লাহ ওয়ালাদের সাথে থাকবে। আপনি কত সুন্দর বলেছেন আল্লাহ হযরত রহমাতুল্লাহি তাআলার ব্যাপারে, যে উনি ওই ব্যক্তির চেহারা দেখে বুঝে নিয়েছে, সেজন্য ওই নাপিতের সাথে আরো আচরণ সুন্দর করে আরো বাড়িয়ে দিয়েছে,
যাতে সে শিক্ষা পায়।
আল্লাহ,
এখানে আল্লাহ ওলিদের তো একটা কাজ যে মানুষকে শিক্ষা দান করেন এবং নসিহত দান করেন, যার অন্তর, যাকে আল্লাহ তাআলা অন্তর দান করেছেন সে বুঝে ফেলে, আর যার মধ্যে এখনো অহংকার বা রিয়া থাকে সে বুঝতে পারে না, সেজন্য সবসময় নিজেকে দোয়া করতে হবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রিয়া অহংকারী বদগুমানি থেকে
আমি গরিবদের পক্ষ হতে আসছি, আমার রসুলের পাক সাদরে তাকে গ্রহণ করে বলে তুমি আমার পক্ষ থেকে আসছো।
সুবহানাল্লাহ,
আমি তাদেরকে খুব ভালোবাসি, আমার বাসায় বলছে হাদিসে মুবারাকাটা, এখন বলছেন ইয়া রাসূলুল্লাহ গরিবদের একটা অভিযোগ আছে, কেমন অভিযোগ? বলছেন গরিবরা বলছেন ধনীরা তাও অর্থের দিক দিয়ে সম্মানের দিক দিয়ে মর্যাদাবান, তারা আবার নামাজে পড়ে নামাজের পরে আমাদের মতো, কিন্তু তারা সৎকা করে আল্লাহর রাস্তায় সৎকা করে তারা অনেক অগ্রগামী হয়ে গিয়েছে।
আল্লাহ আল্লাহ।
তো সেক্ষেত্রে গরিবরা পিছিয়ে গেছে, তখন আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা উযিফা বললেন, যে যে ব্যক্তি প্রত্যেক নামাজের শেষে কাদের জন্য, গরিবদের জন্য, এটা সবাই আমল করতে পারবে, গরিবদের জন্য যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার সে
আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাকের বরাদে আল্লাহ পাকের ওলীদের জীবনী থেকে যে আসলে আমার আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহিসাল্লামের পরিপূর্ণ সুন্নতের আমল আমরা শিক্ষা অর্জন করতে পারি, তাদের মধ্যে যে আমার আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গরিবদেরকে যারা বিনয়ী অবলম্বন করতো তাদের কীভাবে মহব্বত করতো ভালোবাসত, তো সেই আমলটাও আল্লাহ পাকের ওলীদের জীবনের মধ্যে আমরা পাই। যেরকম হযরত ইমাম আলী রাজা রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার জীবনের দিকে আমরা যে আমরা শুনতে পেলাম যে ইনি গোলামের সাথেও ইনি একজন সর্দার হওয়ার পরেও বাদশাহ, এক কথায় বাদশাহ হওয়ার পরেও তিনি নিজে গোলামের সাথে একই সাথে বসে খাবার খাওয়া সব কিছু করে যাচ্ছেন। অর্থাৎ এক কথায় এটা আমাদের জন্য শিক্ষা, আমরা যেন আমাদের মধ্যে যেন ভেদাভেদ বড় ছোট ধনী গরিব এগুলো ভেদাভেদ না করি, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দর্শক কিছু কল এস এম এস অ্যাড করবো, অনেক দর্শক আপনারা আমাদের কল করছেন, এস এম এস করছেন, যে আমাদের আর কিছু কল শুনিয়ে দিন।
আমার নাম ইমদাদুল হক, আমি মেহেরপুর মসজিদ নগরী বলছি। আমাদের চ্যানেল অনুষ্ঠান আমি দেখছিলাম সারাসারি, খুব ভালো লেগেছে।
মাশা আল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি আপনি আমাদের কল করেছেন। আল্লাহ পাক আপনার মনের সমস্ত জায়েজ আশা কবুল করুক, আর দোয়া করি আপনার জন্য। জি পরবর্তী কল।
আমি হচ্ছে গাবু দেখার লোক, আমি আপনার দেখছি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, আমি একটি গজল শুনতে চাই, মদিনায় যাওয়া যাওয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের সঙ্গে থাকার অনুরোধ, নির্দিষ্ট সময় ইনশাআল্লাহ আপনার অনুরোধ পূরণ করার চেষ্টা জারি থাকবে। জি পরবর্তী কল।
আইমান আহমেদ, আমি একটা নাটের রসুল শুনতে যাচ্ছি, ফাজলি আপনি জানেন না।
আচ্ছা মাশাআল্লাহ, তো অনেক দর্শক মাশাআল্লাহ আমাদেরকে অনুরোধ করছে নাসর শোনার জন্য, কালাম শোনার জন্য, সংক্ষিপ্ত আকারে কয়েকটি শের যদি আমাদের রমজানে আমাদেরকে শুনিয়ে দিতেন, যা অনুরোধকৃত এগুলো হলো বা অন্য কোনো নাসর বা কালাম যদি শুনিয়ে দিতেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তুমি জাহির বাতিন, আল্লাহ তুমি আউয়াল ওয়া আখির, আল্লাহ তুমি জাহির বাতিন, আল্লাহ তুমি আউয়াল ওয়া আখির, আল্লাহ তুমি জাহির বাতিন, আল্লাহ তুমি আউয়াল ওয়া আখির, আল্লাহ তুমি জাহির বাতিন, আল্লাহ তুমি আউয়াল ওয়া আখির। লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি হাফিজ ও নাসির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি, যে বলবে রহমত বরকত সে পাবে। হাসবি রাব্বি, যে বলবে রহমত বরকত সে পাবে। সাল্লাল্লাহ লা ইল্লাল্লাহ কুলে যাবে জান্নাতের দার নিভে যাবে দোজখের নার কুলে যাবে জান্নাতের দার নিভে যাবে দোজখের নার মন থেকে যে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে যে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ আরজ গোলাম ফকিরে রহমত সদা রাখো মোদে আরজ গোলাম ফকিরে রহমত সদা রাখো মোদে জিকির কবুল করো হে রব লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো কবুল হে রব লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ তালা শুরু থেকেই তাদেরকে পবিত্র রুহ দিয়ে সৃষ্টি করেছেন। তারা এমন পবিত্র যে তারা দুনিয়াতে আসার পূর্ব নমুনা প্রকাশ পেত, মায়ের গর্ভে থাকা অবস্থায় নমুনা প্রকাশ পেত এবং দুনিয়াতে আসার পর তাদের মাধ্যমে অনেকজনের ভাঙা কপাল জোড়া লেগে যেত। আবার কিছু মানুষ আছে যে দুই প্রকারের মধ্যে এক প্রকার, যাদের ভাঙা কপাল যেটা বলছিলাম তাদেরকে জোড়া লাগানোর কাজ হচ্ছে যে যারা পবিত্র রুহ মুবারক নিয়ে দুনিয়াতে তশরিফ নিয়ে আসেন।
তো
এরকম আল্লাহ তাআলা সৃষ্টির পূর্বেই তাকদীরের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন যে কার আমল আখলাক কেমন হবে, কে কার মাধ্যমে পরিবর্তন হবে, এগুলো কিন্তু লাওহে মাহফুজের মধ্যে কিন্তু লিপিবদ্ধ আছে। আবার ভাগ্য পরিবর্তন করারও ওই আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন।
সুবহানাল্লাহ,
বান্দার ভাগ্য এমন এমন আছে যে কিছু লাওহে মাহফুজের লেখা আছে সেটা নবী করিম আলাইহিস সালামের মাধ্যমে পরিবর্তন হয়ে যায়। তিনারা কারো লাওহে মাহফুজের মধ্যে দেখতেছেন বা তার ভাগ্য দেখতেছেন এরকম, যেমন আল্লাহ তাআলার হাবিব হাবিব আবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ উমরকে তুমি ইসলামে কবুল করে নাও, কবুল করে নিয়েছে। তো এভাবে ভাগ্য পরিবর্তন হয়ে গিয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এভাবে আবার কোনো কিছু আছে যে যেমন আল্লাহর ওলিরা কোনো ব্যক্তিকে দেখে, দেখার পর যেমন গসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্য পীরের মুরিদকে দেখলেন, তার আমল আখলাক দেখে তার পীরের দিকে নজর দিলেন, নজর দেওয়ার পর দেখতে লাগলেন পীরের আমল আখলাক নজর দেওয়ার কারণ কি, গসে পাকের দিকে তাকাচ্ছিলেন না, চোখ নিচে করে রেখেছেন। কেন? তার পীরকে পীরকে শ্রদ্ধা করে যে আমার আপনার দিকে তাকালে আমার পীরের সম্মান আমার অন্তরে ক্ষুণ্ণ হবে, কমে যাবে, সে কারণে আমি আপনার দিকে আমার পীরের সম্মানের ক্ষেত্রে আমি তাকাই নাই। তখন এই মুরিদের আখলাক দেখে পীরের দিকে নজর দিলেন, কারামতের নজর, লাহ মাহফুজের মধ্যে দেখলেন ওই পীরের কোনো আমলই নাই, বদনসিব হয়ে আছেন। তো কি করলেন, আল্লাহ তাআলার দোয়ায় গসপাকের দোয়ার বরকতে ওই বদনসিব পীরের নসিব খুলে গেলেন,
সুবহানাল্লাহ,
পরিবর্তন করে দিলেন।
অথচ পীর ছিলেন,
অথচ পীর ছিলেন, দেখেন এমনও পীর আছে না, অনেকগুলা পীর সেজে থাকে। তো আল্লাহ তাআলার দয়া হয়েছে আলহামদুলিল্লাহ গসপাকের সৎকাই। একটা হচ্ছে যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেই কারো ভাগ্য পরিবর্তন করে দিতে পারতেন, আর একটা হচ্ছে আল্লাহর ওলিদের মাধ্যমে কারো ভাগ্য
পরিবর্তন হয়ে যায়,
আবার একটা হচ্ছে সাধারণ মানুষ যারা দোয়ার মাধ্যমে যে ভাগ্য পরিবর্তন হয়।
সুবহানাল্লাহ,
আপনি যদি দোয়া করেন আল্লাহর কাছে দয়া
করে
ভাগ্য পরিবর্তন হয়ে যায়।
সুবহানাল্লাহ,
দোয়ার মাধ্যমে অনেক আটকে থাকা কাজ সম্পূর্ণ হয়ে যায়, বিপদ আশা বিপদ দূরীভূত হয়ে যায়, অভাব দূর হয়ে যায় দোয়ার মাধ্যমে।
সুবহানাল্লাহ,
কুরআনে তো বলেছে মিরাজ ভাই দোয়া করো কবুল করা হবে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
বুঝে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ
হয়ে যাবে না, নিঃসন্দেহে।
তো উদউউনি আস্তাজিব লাকুম, আমার নিকট চাও দেয়া হবে।
তো
দেখেন আমার কথার বলা হচ্ছে ভাষা হচ্ছে এটাই যে কেউ কারো মাধ্যমে পরিবর্তন হয়, আবার আমরা কারো তারা আমাদের জন্য দোয়া করে আমাদের ভাগ্য পরিবর্তন করে দেয়। তো এই ধারাবাহিকতায় দেখুন যে ভাগ্যর কথা বলছিলাম, তো কিছু সাধারণ লোক আছে আবার কিছু অসাধারণ আছে যারা আল্লাহ তাআলা তাদেরকে শুরু থেকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। তেমন একজন সাইদ বংশের যিনি হযরত আলী রাযা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি কেমন ভাগ্যবান এবং কেমন পবিত্র আত্মা ছিলেন, তিনি সম্মানিত মাথা বলতেছেন যার সম্মান অনেকটা এরকম যে আমি দেখতাম যখন আমি ঘুমিয়ে থাকতাম তখন আমার গর্ব থেকে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ এর জিকিরের আওয়াজ আসতো।
সুবহানাল্লাহ,
আমি আতঙ্ক হয়ে যেতাম, আতঙ্ক বিরাজ করতো আমার মধ্যে, আমি জেগে যেতাম, জেগে যাওয়ার পর দেখতে পেতাম আওয়াজটি আর হচ্ছে না। তো যখন দেখলাম ইমাম আলী রাযা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সৌভাগ্যময় জন্ম লাভ করলেন, সাথে সাথে জমিনে দুই হাত দিয়ে মুখকে উঁচু করে মুখকে নাড়াচাড়া করতে লাগলেন, জিকির আল্লাহ তাআলা দোয়া করতে লাগলেন। তো দেখেন যে এমন লাগছে যেন আল্লাহর কাছে দোয়া করছিলেন। দেখেন আল্লাহ তাআলার কি দয়া, তিনারা পবিত্র আত্মা, শুরু থেকে তাদের অবস্থা আল্লাহ
তাআলা মায়ের গর্ব থেকে আল্লাহ পাকের জিকির করে আসছে,
নাই ভূমিষ্ঠ হয় নাই।
সুবহানাল্লাহ,
হ্যাঁ না এটা তো ভূমিষ্ঠর পরে, যখন ভূমিষ্ঠ হয়নি তখন আল্লাহর জিকিরের আওয়াজ আসতেছে।
সুবহানাল্লাহ,
যেমন গাছে পাকের কথা আমরা যদি আল্লাহর ওলিদের কথা একটা বলতে গেলে একটা চলে আসে, কিছু করার নাই, বলতে হচ্ছে মায়ের পেটে কুরআন কারীম, মা কেমন
18 পারা,
হ্যাঁ 18 পারা কুরআন মুখস্ত। তো আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল এরকম একটা অবস্থা, সাথে সাথে দেখেন আল্লাহর ওলিদের এটা তো তাদের যদি এরকম আখলাক হয় তাদের মাধ্যমে কতজন মানুষের পরিবর্তন হতে পারে।
যেমন
যে ইমাম আলী রাযা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, উনি চলা ফেরা আচার আচরণ একেবারে সিদে সাদা,
সাধারণ
সাদা সিদে, একদম সাদা সিদে। তো যেমন উনি সৈয়দ বংশ হওয়ার পর যেমন একটা কথা এখানে উল্লেখ আছে যে যেরকম যে একজন সৈনিক যে তাকে চিনত না, যেমন সৈয়দ বংশ আলী রাযা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি চিনতেন না,
সম্পর্কে
জানতেন না, অর্থাৎ আছে না। যেমন এখন তো প্রযুক্তি যুগ হয়ে গেছে, এখন আমরা অনেক আল্লাহর ওলিকে নেটের মাধ্যমে দেখতেছি চিনতেছি। এমন একটা যুগ ছিল যখন
প্রচার হয়ে গেছে,
জি জি, যেমন আমার একটা যুগ ছিল যেমন 2010 সালের আগে, হ্যাঁ অনেকে আমির আল হুসেনের নাম শুনেছেন চিনতেন না। আমি অনেক মোবাইলকে দেখেছি ওনার ওই যে দুই ফিতার ক্যাসেট আছে না, ওই ক্যাসেটে আমির আল হুসেনের বয়ান শুনতেছেন, কখনো আমির আল হুসেনকে অনেক ব্যক্তি আছেন। এখন তো যুগ আপডেট হয়েছে, আমরা সব চিনে ফেলতেছি, বা মুহূর্তের মধ্যে নাম সার্চ করলেই ওই
চলে আসছে
ব্যক্তিদের চেহারা চলে আসতেছে আলহামদুলিল্লাহ। তখন তো এরকম সুযোগ ছিল না, যারা চিনত তারা চিনতেন আলহামদুলিল্লাহ। আবার যেমন আর কিছু ব্যক্তি যেরকম বসে না যারা অসাধারণ ছিল, যেমন হযরত এই আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি সৈয়দ বংশকে গ্রান দিয়ে চিনে ফেলতেন।
সুবহানাল্লাহ,
কেমন কেমন
গ্রান দিয়ে
তিনার অন্তরে ইশক, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর তিনি সুগ্রান দিয়ে চিনে ফেলতেন।
সুবহানাল্লাহ,
তিনাদের অন্তর্দৃষ্টি এমন ছিল,
এমন ছিল। তো আমি ওদিকে যাচ্ছি না, আমি এটা বলছি যে ওই সৈনিকটা চিনতেন না, সে তার কাছ থেকে কোনো সেবা নিতে লাগলো। তো এমন সময় এক ব্যক্তি যে তাকে চিনত সে সৈনিককে উচ্চস্বরে ডেকে বলল, হে ব্যক্তি তোমার ধ্বংস হোক, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলামের সন্তান থেকে সেবা নিচ্ছ।
আল্লাহ,
যখন সৈনিক তার মহান শান সম্পর্কে জানতে পারল তখন পায়ে লুটিয়ে পড়ে কেঁদে কেঁদে ক্ষমা প্রার্থনা করে আবেদন করতে লাগলো, জনাব আমি যখন আপনাকে সেবার জন্য বলেছিলাম তখন আপনি বারণ করেননি কেন? তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি খুব সুন্দর উত্তর দিয়ে বললেন, সে কাজের জন্য আমি সওয়াব পাবো।
সুবহানাল্লাহ,
যে কাজের জন্য আমি সওয়াব পাবো সে কাজটি কেন আমি করব না?
আল্লাহু আকবার,
আল্লাহু আকবার। আমাদের চ্যানেল দর্শক,
নেকির পথে কেমন লোভ ছিল,
কেমন নেকি ছাড়ছে না, অথচ এখানে একটা মাদানী ফুল আমরা পাই, যখন কোনো আল্লাহ ওয়ালাকে পাই, কোনো নেককার বান্দাকে দেখি, অবশ্যই তাকে তার সাথে
আদব
বজায় রেখে কথা বলা, এটা একটা শিক্ষা। কিন্তু এনারা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? নেকি ছোট হলো ছাড়বে না, গুনাহ ছোট হলো করবে না,
যাবে না।
তো দেখেন, আমরা নেকি যেটাতে সওয়াব পাবে সেটা কেন উনি ছাড়বে সে কথা বলছেন। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে আল্লাহর ওলিদের জীবনী, যে আমরা এখন অনেকে আছি যে নেকি করার অলসতা করি, অলসতাই নেকি করি না, অনেক সময় আরেকজনকে দিয়ে করে ফেলি। তো দেখা এটা দেখতে হবে, যখন নেকি করার সুযোগ পেয়ে যাব, শুধু হুকুমদারি নয়, নিজেও নেমে যাবো ময়দান ইনশাআল্লাহ, নিজেও শরীক করব, নেকির কাজ করব। যেমন দিন দাওয়াত ইসলামে বারো দিনই কাজ আছে না, আলহামদুলিল্লাহ অনেক জিম্মাদার আছে দিনই খেদমত করতেছে, অনেক সুরাকা আছে, অনেক জিম্মাদার আছে, নিগ্রান আছে। তো আলহামদুলিল্লাহ সবাই লিডারও আবার সবাই লেবারও,
মানে নেকির ক্ষেত্রে ক্লাস ডিফারেন্ট বাক না করা, অনেক আছে আমরা নেকির ক্ষেত্রে ক্লাস বাক, আপনি দেখবেন অনেক বিজনেসম্যান তারাও নেকির ক্ষেত্রে ওই নেকি কাজগুলো করবে যেগুলোতে আপনি এখন একটা বড় বিজনেসম্যানকে বলেন আপনি একটা গরিব দুঃখীর সাথে বসে আপনি কি করেন
না,
একটা হেল্প করেন করবে না। নেকিকে তো আমরা কি করি, ক্লাস বাক করি, তো এটা আপনি ইনাদের মধ্যে পাবেন না, আল্লাহ পাক ওলিদের জীবনের মধ্যে।
তবে দাওয়াত ইসলামে আমাদেরকে সে শিক্ষা দিচ্ছে
নিঃসন্দেহে।
আজকে দাওয়াত ইসলামীতে আলহামদুলিল্লাহ এমনও ব্যক্তি আছেন যারা আত্মিকভাবে সচ্ছল, আবার এমনও ব্যক্তি আছে যারা দিনে এনে দিনে খায়, কিন্তু সবার সমঝোতা আলহামদুলিল্লাহ, সবাই দিনে খেদমত করতেছে,
কারো কাছে সবাই
নম্র বিনয়, যখন মাদানী কাফেলায় যাওয়া হয় সম্মিলিতভাবে একই প্লেটে বসে খাওয়া হয় সুন্নত মোতাবেক, তারপর এই মসজিদে তো আরামায় এসে থাকার কোনো জায়গা নেই, তো ওইভাবে থেকে যাচ্ছে কেন, দিনের খেদমত করার জন্য। কার থেকে শিখেছে? আল্লাহর ওলিদের থেকে শিখেছে, যারা আল্লাহ ওয়ালা তাদের থেকে শিখেছে। যেমন এই আপনি একটু আগে আমি বলেছিলাম যে কেমন চাটাই নিয়ে থেকে যেতেন, তেমন বেদাবাদ ছিল না, গরিবদের সাথে বসে খেতেন না। তো আলহামদুলিল্লাহ আল্লাহর ওলিদের থেকে এসব শিক্ষা আমরা যখনই অর্জন করতে পারবো। আসলে শুনে এক জিনিস আর তা পরিবর্তন করার এক জিনিস, আমরা তো শুনতেছি, আমরা পরিবর্তন করার চেষ্টা থাকতে হবে, যখন আমি পরিবর্তন হওয়ার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাকে তখন সফলতা
দান দয়া করবেন। আমার তো চেষ্টা থাকতে হবে না, শুধু বলার মধ্যে বা শোনার মধ্যে থাকলে নয়, দাওয়াত ইসলাম এটাই চাই যে আমরা যেন প্র্যাকটিক্যালি নিজের জীবনের মধ্যে নিয়ে আসি। মাশাআল্লাহ, খুবই সুন্দরভাবে ইমাম আলী রাজা রহমতুল্লাহ তাআলা আলাইহিনার জীবনের বিভিন্ন দিক আমাদের মিরাসুল আমাদের কাছে তুলে ধরেছেন, এবং বিশেষ করে ইনিও যে মাশাআল্লাহ নেকি কে কখনো ছেড়ে দিতেন না, সেটা যত ছোট নেকি হোক না কেন, এবং নেকির প্রতি কেমন তারা লোভী ছিল। তো আজকেও আমরা এই আলোচনাগুলো শুনছি, আমাদের মধ্যেও সেই বিষয়টা ধারণ করি যে আমরাও যেন যে কোনো নেকির ক্ষেত্রে আমরা নেকির লোভী হই সবসময়, যে এটা এটা এই কাজটা করলে সওয়াব রয়েছে, নেকি রয়েছে, সবার আগে যেন আমি প্রতিযোগিতা করি। আজকে আমরা প্রতিযোগিতা করি টাকা পয়সার ক্ষেত্রে, দন দৌলতের ক্ষেত্রে, গুনাহের কাজের মধ্যে প্রতিযোগিতা করি, কিন্তু আমাদের সেই প্রতিযোগিতাটা যদি নেকির মধ্যে হতো, এই বান্দা সে এই ভালো কাজটা করছে, আমি যদি সে ভালো কাজটা করতে পারতাম, আমি যদি সে এই নেকি এতগুলো সওয়াব পাচ্ছে, আমি যদি আরও বেশি সওয়াবমূলক কাজ করতে পারতাম, নেকির লোভী আমাদের আল্লাহ পাক সবার তৌফিক দান করুন।
যে যাবার প্রতি সবচেয়ে বেশি জজবা থাকা দরকার,
নিঃসন্দেহে অবশ্যই,
অবশ্যই খুব অ্যাট্রাকটিভ মনোযোগ থাকা দরকার। কেন জানেন, যে আমরা প্রত্যেকেই জানি দুনিয়া হচ্ছে আখিরাতে শীর্ষকে,
অবশ্যই অবশ্যই,
এখানে যা আমল করব তার রেজাল্ট কোথায় আখিরাতে
আখিরাতে পেতে হবে।
তো আমরা যদি এখন বলা হয়, সাপোজ কিয়ামতের ময়দানে যখন ফুলসিরাতে পার হওয়ার জন্য বলা হবে, ফুলসিরাতে পার হওয়ার জন্য যখন বলা হবে, সেটার বর্ণনা তো সব প্রত্যেকেই জানে,
জি,
চুলে ছে সরু এবং
তলোয়ার
ছে অধিক ধারালো, তীক্ষ্ণ ধারালো,
নিঃসন্দেহে।
এখন তখন তাওয়াজ্জু কেমন থাকবে,
হাই হাই,
আমি আমি কিভাবে যাব, আমি যেন পড়ে না যাই, আমি যেন কেটে না যাই, মানে আমার তাওয়াজ্জুটা কেমন থাকবে,
মনোযোগ
ঠিক ঠিক তেমনই দুনিয়াতে এমনভাবে দুনিয়া করতে হবে, আমার একটা নেকিও যেন ওই কঠিন কিয়ামতের ময়দানের পরে ফুলসিরাতের জন্য যেন আটকে না যায়।
আল্লাহ আল্লাহ,
কিতাবে আসছে না সর্বশেষ যে ফুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে, বুকের উপরে নিজের বক্ষকে কিসের সাথে, ফুলসিরাতের ওই তুলেছে সরু যেটা বলা হয়েছে, তরবারির সাথে হা হিস্ট্রিয়ে হিস্ট্রিয়ে যেতে,
আল্লাহ আল্লাহ,
কেমন কষ্ট, কারণ তার নেকি কি ছিল,
কমতে ছিল,
কম ছিল, দুর্বল ছিল। সেজন্য আমাদের এমনভাবে জিন্দেগি দুনিয়া করা দরকার যে আমি কোনো নেকি যেন কোনো একটা ছোটা নেকির কারণে যেন আমার কি হয়ে না যায়, মানে আমার আমল নামা কমতি হয়ে না
কমতে হবে না।
আসলে আমরা প্রত্যেকে জানি মাদানী চ্যানেলের দর্শক, যে নামাজ জান্নাতের চাবি,
নিঃসন্দেহে,
আর নামাজের চাবি হচ্ছে ওযু,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তো আসলে আমরা প্রত্যেকে জানি, তো আল্লাহ ওয়ালারা যখনই কোনো মুসিবত করতো বা কোনো মুসিবত গ্রহস্ত হতো, তখন কিসের মাধ্যমে, নামাজের মাধ্যমে কি নিত, ধৈর্য ধারণ করত,
ধৈর্য ধারণ করত।
মানে আমার রাসূলের পাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো পেরেশানি আসতো সাথে সাথে কি নামাজে লিপ্ত
হয়ে যেতেন। সুবহানাল্লাহ,
এটা আমাদেরকে উম্মতি মুহাম্মদীকে কি দিয়েছেন,
শিক্ষা দিয়েছেন।
ঠিক তদ্রুপ একবার ইমাম আলী রাযা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির
সুবহানাল্লাহ
অধিক ঋণ হয়ে গেল।
আচ্ছা, ঋণগ্রস্ত
ঋণের মধ্যে গ্রেপ্তার হয়ে গেলেন।
আচ্ছা,
তো তখন তিনি বুঝতে পারলেন যে অধিক ঋণে গ্রেপ্তার হয়ে গেলেন। তখন তিনি কি করলেন, সবাইকে ঋণ যারা যারা পাবে সবাইকে ডাকলেন।
আচ্ছা,
ডাকার পরে তিনি দুই রাকাত নামাজ আদায় করলেন, একটা চাটাইয়ের মধ্যে দুই রাকাত নামাজ আদায় করলেন। দুই রাকাত নামাজ আদায় করার পর ওই চাটার নিচ থেকে বসে একজন একজনকে কি স্বর্ণের মুদ্রা অর্থাৎ দিনার দিচ্ছেন।
সুবহানাল্লাহ,
এভাবে দিতে 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 সবাইকে, যারা ঋণদাতা ছিল কর্জদার ছিল সবাইকে কি করে দিলেন, পরিশোধ করে দিলেন।
সুবহানাল্লাহ,
তো দেখেন বলা হচ্ছে কিতাবে আসছে 48,000 দিনার স্বর্ণ মুদ্রা কি করেছিলেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
প্রশ্ন আসতে পারে এটা কিভাবে,
আল্লাহু আকবার,
এটা হচ্ছে আল্লাহর ওলির
কারাম। সুবহানাল্লাহ,
ইনারা আল্লাহ তাআলাকে এমন ভাবে রাজি করিয়েছেন। আমার ইমাম আলী রাযা রাহমাতুল্লাহি তাআলাই বলেন আমার নাম রোজা রেখেছেন আল্লাহ তাআলা।
সুবহানাল্লাহ,
কে রেখেছেন, আল্লাহ পাক রোজা রেখেছেন।
সুবহানাল্লাহ,
কেননা তিনি বলছেন যে রোজা হচ্ছেন আসমানে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং জমিনে হচ্ছে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
কেমন দেখেন, আবার প্রশ্ন আসতে পারে, দেখেন যেখানে আমার রাসূলের বংশধর নামাজ পড়ার পর এমন একটা কারামত প্রকাশ পেয়েছে, দেখেন যে ওই ওই নবী কি রয়েছেন, বংশধর রয়েছেন, আর যে ওই নবীর বংশধর নয় উম্মত আছেন তার কেমন মর্তবা দেখেন। আলী বিন ইসা উজিরের কথা আমরা শুনছি যে এক ব্যক্তি হঠাৎ ঋণের মধ্যে গ্রেপ্তার হয়ে গেল বন্ধুর সাথে, তো বন্ধুকে সে ব্যবসা ট্যাবসা সব কি হয়ে গিয়েছে, লস হয়ে গিয়েছে
বা
লসের মধ্যে আছে, সে বন্ধু কিন্তু মানছে না।
আচ্ছা,
কোন রকম মানছে, মঞ্জু শেষ পর্যন্ত কোথায় গেলেন, কাজীর কাছে গেলেন
সমাধানের জন্য,
কাজীর কাছে গিয়ে অর্থাৎ বিচারককে গিয়ে বিচার দিলেন। তো বিচারক তাকে ডাকলেন, ডাকার সাথে সাথে এর আগে বিচারের কাছ সাথে কাছে গেলেন, বিচারক তাকে বললেন যে তোমার কাছে কি সে টাকা পায়, অর্থাৎ মুদ্রা পায়, হলে হ্যাঁ আমার কাছে পায়, তো তুমি দিচ্ছ না কেন, আমার কাছে তো নাই কিছু,
দিব কিভাবে
আমার সব লস হয়ে গিয়েছে। তখন কিন্তু কর্জদার মানছেন না,
দিতে হবে,
তো তুমি কি কর্জ দিতে পারবা, হ্যাঁ আমি দিতে পারবো কর্জ। তখন কাজী সাহেব একটা সিদ্ধান্ত গিয়ে 30 দিনের একটা কি সময় নির্ধারণ করে দিলেন। 30 দিনের মধ্যে ওই ব্যক্তি কিন্তু আল্লাহওয়ালা ছিলেন, আমার রসুলের আশিক ছিলেন, সে কিতাবের মধ্যে পেয়েছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে তার সমস্ত মুসিবত বালা মুসিবত পেরেশানি যা আসে দূর হয়ে যায়।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
সে শুরু করে দিল দুরূদ শরীফ পাঠ করা।
হায়, নিঃসন্দেহে।
এভাবে দুরূদ শরীফ পাঠ করতে 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 28তম দিনে গেলেন,
আল্লাহু আকবার,
রাতে তিনি স্বপ্ন দেখলেন আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে তুমি কেন চিন্তা করছো, তোমার সমস্যা সমাধান হয়ে যাবে।
সুবহানাল্লাহ।
তখন সকালে ঘুম থেকে উঠল, সে বুঝতো সমাধান হয়ে যাবে, স্বপ্নে দেখলাম কোনো কিছু নাই, কোনো প্রুফ নাই। এভাবে তিনি আবারও দুরূদ শরীফ কন্টিনিউ জারি আছেন, শেষ পর্যন্ত 29তম দিনে গিয়ে কি করলেন, দুরূদ শরীফ তিনি ঘুমিয়ে গেলেন। আবার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার স্বপ্ন দেখলেন
যে তুমি আলী বিন ইসা উজিরের কাছে যাও, তোমার কর্জ ঋণ সে পরিশোধ করে দিবে।
সুবহানাল্লাহ।
তখন তিনি ঘুম থেকে উঠলে বললেন যে আমার রাসূলের পাক তো আমাকে বলেছেন আলী বিন ইসা উজিরের কাছে যাওয়ার জন্য, কিন্তু কোনো প্রুফ তো, কোনো এভিডেন্স তো নেই যে আমি আলী বিন ইসার কাছে গিয়ে কোন প্রুফটা কী করবো, প্রেজেন্ট করবো, উপস্থাপন করবো। এখন শেষ দিন, 30তম দিন, হাই আশিকের রাসূল দুরূদ শরীফ জারি আছে জামানের মধ্যে, ঘুম চলে আসলো আবার রাতে যখন ঘুম চলে আসলো, ঘুমের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পুনরায় তাশরিফ নিয়ে আসলেন।
সুবহানাল্লাহ।
তখন তিনি না বলার সত্ত্বেও বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো আলী বিন ইসা উজিরের কাছে যাবো, কিন্তু কী বলবো। তখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি গিয়ে বলবা যে আলী বিন ইসা উজির প্রত্যেক দিন সকালে নামাজের পর 5,000 বার দুরূদ শরীফ পাঠ করে।
আচ্ছা,
যা শুধু সে জানে আর কে জানে, আল্লাহ তাআলা জানে, তুমি শুধু গিয়ে এটা বলবা সে তোমার কর্জ পরিশোধ করে দিবে। তারপরের দিন সকালে সে আশিকের রাসূল আলী বিন ইসা উজিরের কাছে গেলেন, এবং গিয়ে বললেন যে আমি আপনার কাছে আসছি। তো আমার কাছে কেন আসছো, যে আমাকে যে আমি যে কর্জের মধ্যে পড়েছি, ঋণের মধ্যে পড়ছি, সেটা সমাধান আপনি করে দেবেন সেটার জন্য। তো আপনাকে কে পাঠিয়েছে? বলছেন আমাকে রসুল পাক সাল্লাল্লাহু
আলাইহি।
তখন যিনি জিজ্ঞাসা করলেন যে আপনাকে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন সেটা ঠিক আছে, কিন্তু এর প্রুফ কী, প্রমাণ
প্রমাণ কী,
এভিডেন্স কী? তখন ওই আশিক রসুল বলছেন যে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি প্রত্যেক দিন ফজরের নামাজের পর 5000 দরুদ শরীফ পড়ে আপনি বসা থেকে উঠেন, এরপরে বসা থেকে উঠেন না। সেটা সেটা শোনার সাথে সাথে আলী বিন ইসা উজির ভিতরে গেলেন, 3000 দিরহাম নিয়ে আসলেন, তার হাতে দিলেন এবং বললেন আরও 3000 দিনার দিয়ে বললেন এগুলো হচ্ছে তোমার কি, যে তুমি এত কষ্ট করে এসেছো সেটার জন্য, আর আরও 3000 দিনার দিলেন, বললেন এগুলো তোমার পরিবার পরিজনদের জন্য।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
কেমন আশিকে ছিলেন, আশিকের রসুল ছিলেন কর্জদার, কেমন আশিকের রসুল ছিলেন আলী বিন ইসা উজির।
এরপর
তিনি ওই দিনই কোথায় বিচার বিচারের কার্যে হাজির
হয়ে গেল,
কোর্ট বসে গেছে, কোর্টে হাজিরে দিলেন। তে কাজী বলছেন তুমি কাল পর্যন্ত একটিবারের জন্য তুমি এই ঋণ পরিশোধ করতে পারছো না, তোমার কোনো অর্থ নাই, সামর্থ্য নাই, এগুলো কিভাবে আসলো? তখন তিনি পুরো ঘটনা ওই কাজীকে শোনালেন।
সুবহানাল্লাহ।
কাজী শোনার সাথে সাথে তিনার কি থেকে কুরসি থেকে চেয়ার থেকে উঠে কোথায় ভিতরে চলে গেলেন, ভিতরে গিয়ে তিনি ও 3000 দিরহামের
বাগিদারি হওয়ার জন্য।
সুবহানাল্লাহ।
যেখানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আসছে আমি কেন মেহরুম হব?
আল্লাহু আকবার।
তিনি বললেন যে আমার 3000 দিনহার আমি তোমাকে দিচ্ছি, তুমি কর্জদারকে দিয়ে দাও।
সুবহানাল্লাহ।
কে বলছেন? বিচারক বলছেন,
কাজী সাহেব বলছেন।
দেখেন কাজী সাহেব কেমন আশিকের রসুল। আরেকটা বিষয় দেখেন এখানে, ওই সফল ঘটনা কে শুনছেন, ওই বন্ধু শুনছেন যে কর্জদার যে কর্জ পাবে, তিনি বলছেন কাজী সাহেব দাঁড়ান
আমিও কেন মেহরুম হব,
আমিও কেন মেহরুম হব, আমি ওই 3000 দিরহাম ইনাকে কি করে দিলাম,
মাফ করে দিলাম।
সুবহানাল্লাহ। দাওয়া সাল্লি আলা মুহাম্মদ তাবিজ হারবালা সাল্লি আলা মুহাম্মদ।
সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ। যদি আমার রসূলের পাকের দুরুদ শরীফের এমন মর্তাবা হয়, মর্যাদা হয় একজন বিপদগ্রস্ত মুসলমানের উম্মতের,
আল্লাহ আল্লাহ
কি হয়ে যায়, কি হয়ে যায়, আর
সকল
সমস্যা দূর হয়ে যায়,
পরেশানি দূর হয়ে যায়,
পরেশানি দূর হয়ে যায়, তার ব্যবসা পুনরায় চলে আসে। তো কেনই বা আমার নবীর বংশধরের এমন মর্যাদা
হবে না, নিঃসন্দেহ হবে না। আসলে আমাদের জন্য এটা অনেক বড় শিক্ষা যে আল্লাহ পাকের ওলিগণ আমাদেরকে এটাই শিক্ষা দেয়, আমার নবীর দেখানো পথ, আমার নবীর সুন্নত অনুযায়ী, আমার নবীর এর উপর দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত। এক কথা ঋণগ্রস্ত বিপদগ্রস্ত মুসিবতগ্রস্ত যখন আমরা হই, তখন আল্লাহ পাকের ওলিগণ আমাদের যে শিক্ষাগুলো দিয়ে গিয়েছেন সেগুলোর উপর আমরা আমল করি, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমাদের জন্য সব কিছু আসান হয়ে যাবে। কেননা আজকে আমরা আল্লাহ পাকের ওলিদের জীবনে স্টাডি করি না, তাদের জীবনীগুলো পড়ি না, যার কারণে যখন আমরা কোনো বিপদে পড়ি, মুসিবতে পেরেশানগ্রস্ত হয়, আমরা হাহাকার করি, আমরা আহাজারে করি, আর বরঞ্চ নাউজুবিল্লাহ কত ধরনের গুণা করে ফেলি, এগুলো বলতে গেলে আরেকটা চ্যাপ্টার হয়ে যাবে। তো মূল কথার বিষয় হচ্ছে এটা, যখন আমরা আল্লাহ পাকের ওলিদের জীবনে স্টাডি করব, তাদের জীবনী পড়ব, তাহলে আমরা আসলেই আমাদের দুনিয়াতে যত পেরেশানি মুসিবত বলেন, যত বিপদগ্রস্ত বলেন, যত কিছু সমস্যা আসে না, সকল সমস্যাগুলো কীভাবে আপনি ফেস করবেন তার আসান সহজ রাস্তা আল্লাহ পাকের ওলিগণ আমাদেরকে দেখিয়ে দিয়েছে। আমরা এটা মনে করি যে না, যে আজকে বিভিন্ন সমস্যা পেরেশানি এগুলো শুধু আমাদের উপর আসছে, আল্লাহ পাকের ওলিদের উপর আসেনি, তাদের দিন ইবাদত করতো না, তাদের উপর যত পেরেশানি বিপদ আপদ এসেছে তার যারা পরিমাণ আমাদের উপর আসছে না নিঃসন্দেহে, কারণ তারা যেভাবে আল্লাহ পাকের পক্ষ থেকে আসা বিপদ মুসিবতগুলো ফেস করেছে, এর উপর ধৈর্য ধারণ করেছে, তা অতুলনীয়। কেননা কিতাবের মধ্যে আছে যে ব্যক্তি যত মানে আল্লাহ পাকে প্রিয় হবে তার মধ্যে কি বিপদ আপদ বলে মুসিবত তত বেশি কি তার মধ্যে আসবে, এটা আপনাদেরকে মেনে নিতে হবে। তো আল্লাহ তালা দরবারে দেবো, আল্লাহ তালা আমাদেরকেও সত্যিকার অর্থে মুমিন হওয়ার, মুমিন হওয়ার মানে হচ্ছে এটা যে অভাবের দরজা খুলে যাওয়া, পেরেশানির দরজা খুলে যাওয়া, মুসিবতের দরজা খুলে যাওয়া, যে হানির সন্দেহ, এরকম অসংখ্য হাদিস শরীফ বলতে গেলে আর অনেক বিষয় রয়েছে। এই জন্য বলবো ধৈর্য ধারণ করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করতে। মাশাআল্লাহ অনেক দর্শক আমাদেরকে স্ক্রিন দেওয়ার নাম্বারের মাধ্যমে SMS করছে, কিছু SMS আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করবো। নুমান সিদ্দিক ভাই আমাদের সাথে রয়েছেন, মাশাআল্লাহ খুবই চমৎকার অনুষ্ঠান। ফাইজের রেজা জারি থাকবে মাশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এভাবে অপরাজন দর্শক তারা আমাদেরকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। তিনিও মাশাআল্লাহ আচ্ছা লিখেছেন, আমি চট্টগ্রাম থেকে বলছি, নাম মোহাম্মদ মেহরাজ, নাতুর অস্ত্র শোনার জন্য অনুরোধ করেছে মাশাআল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা আমাদের কমেন্ট করেছেন এবং অনেক অনুরোধ করছেন, ক্ষমা দেশিয়ে দেখবেন যদিও বা আপনাদের অনুরোধ পূরণ করতে নাও পারি, সময় আসলে আমাদের নির্দিষ্ট হওয়ার কারণে। সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন, ভালো আছেন? এভাবে আমাদেরকে দোয়া করার জন্য অনুরোধ করেছে এবং নাশর শোনার জন্য অনুরোধ করেছে। তো আল্লাহ তাআলা আপনাদের যে দোয়া, আল্লাহ তাআলা আপনার মনের সমস্ত জায়েজ আশা আল্লাহ তাআলা কবুল করুক। তো দর্শক, ওলি আল্লাহ সর অনুষ্ঠান আমাদের দিতে প্রায় আজকের আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। তো আসুন শেষ পর্যায়ে আমাদের মিয়াজ ভাই থেকে সংক্ষিপ্ত আকারে, মিয়াজ ভাই আজকে মাশাআল্লাহ খুবই এনার্জি নিয়ে আসলে। এবং দর্শক এটাও বলবো আপনাদেরকে, আপনার www.dawatislami.in ওয়েবসাইটে গিয়ে ইনার জীবনীয় রিসাল আপনারা সংগ্রহ করতে পারেন, কেননা আরও অনেক ইনার জীবনীয় বিষয় রয়েছে আলহামদুলিল্লাহ। তো আসলে সময় নির্দিষ্ট সংক্ষেপ হওয়ার কারণে সে সবগুলো বিষয়, সবগুলো কারামত, জীবনের বিভিন্ন দিক তুলে ধরা সম্ভব হচ্ছে না। তো আপনারা আল্লাহ পাকের জীবনী কিতাবগুলো পড়ুন, নিজেও পড়ুন, নিজের সন্তান সন্ততিদেরকেও পড়ান, আর তাদেরকে পড়িয়ে শোনান। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমাদের ঘরের মধ্যেও আল্লাহ পাকের ওলিদের ফয়েজ ও বরকতের মাধ্যমে ইসলামী সুন্দর সুন্নত মোতাবেক পরিবেশ সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ। জি মিরাজ ভাই,
শেষ বলবো এটাই যে আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহর বলিরা মানুষের অনেক কিছু জেনে ফেলতে পারে। যখন আল্লাহর ওলিদের কাছে যাবেন না, তাদের কাছে নিজের আমলের ব্যাপারে সবসময় চেষ্টা করবেন, আখিরাতের ব্যাপারে ভালো কিছু দোয়া করিয়ে নেওয়া। যেমন ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহি, তিনি একজন ব্যক্তিকে দেখে বলে দিলেন, হে আল্লাহর বান্দা, যা চাও তার ওসিয়ত করে নাও, এবং যে বিষয়টি অর্থাৎ মৃত্যু, তার যে বিষয়টিকে তুমি ভয় পাও না, একেবারে উদাসীন, তার জন্য প্রস্তুত হয়ে যাও। এই কথোপকথনের তিন দিন পরেই সে ব্যক্তির মৃত্যু হয়ে গেল। দেখেন আসলে আমরা আসলেই দুনিয়ার মধ্যে একেবারে এমন অবস্থা হয়ে আছি যে আমরা আসলে মৃত্যুর ব্যাপারে একেবারে বেখবর। আমরা মৃত্যুর স্মরণ তো আমাদের থেকে একেবারে চলে যাওয়ার কারণে আমাদের নামাজ তরক হয়ে যাচ্ছে, আমাদের রোজা অনেকে গাফিলিতি করে, অনেক ভালো ভালো হুকুম হাকাম এবং ইবাদত রিয়াজত নকল কাজ থেকে আমরা দূরে সরে যাচ্ছি, একমাত্র কবরের ফিকির। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলেছেন সারমর্মটা এরকম, যে আমলবিহীন কবরে যাওয়া, সে জাহাজবিহীন যেরকম সাগরে ঝাঁপ দেওয়া, ঠিক ওই ব্যক্তি আমলবিহীন কবরে যাওয়ার মতো। অর্থাৎ জাহাজ না থাকলে আপনি সাগর কখনো পার হতে পারবেন না, ঠিক আমল না থাকলে কবরের জগৎ কখনো পার হয়ে আপনি সেই ফলটা পাবেন না। তার সাথে সাথে না আল্লাহ বলির সাথে বিয়াদবি না করা, আদব বজায় রাখা। আলী রাদিয়াল্লাহু রহমাতুল্লাহ আলাইকে পরখ করার জন্য একজন মৃত ব্যক্তিকে সাজিয়ে নিয়ে গিয়েছেন, তো জানাজা পড়াবেন, এমন সময় সে উঠে দাঁড়াবে আর ইমাম আলী রাদিয়াল্লাহু রহমাতুল্লাহ আলাইহি লজ্জিত হয়ে যাবে, কিন্তু উনি জানাজা পড়ালো, চাদর খুললো, দেখলো যে সে মৃত্যু হয়ে গেল। যারা এই মজাটা করতে চেয়েছিলেন, যারা আল্লাহর ওলির সাথে বিয়াদবি করতে চেয়েছিলেন, তারা অনুতপ্ত হয়ে গিয়েছেন এবং কান্নাকাটি করে তাকে দাফন করে দিলেন।
এটা অনেক বড় শিক্ষা।
তিন চার দিন পরে কি করলেন, যে ইমাম আলী রাদিয়াল্লাহু রহমাতুল্লাহ আলাইহি ওনার কবর পাশে গিয়ে বলছে, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহ তাআলার হুকুমে তুমি জীবিত হয়ে যাও, সাথে সাথে জীবিত হয়ে গেল। তাহলে আল্লাহর ওলিদের কারামত সত্য কোরআনের মধ্যে আছে। তো সেই জন্য আল্লাহর ওলিদেরকে কখনো তুচ্ছ তাচ্ছিল নয়, এদের সামনে বেয়াদবি নয়, এদেরকে নিয়ে আদব করে কথা বলা এবং বিপদে পড়লে তাদের সন্নিকটে চলে যাওয়া। এবং আলহামদুলিল্লাহ কোরআনে আছে আল্লাহ তাআলা যারা আল্লাহর ওলিরা অফাত হয়ে যায়, ওই অফাত অবস্থায় সাহায্য করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহর ওলির জীবনী এখানে আমার যে প্রোগ্রামটা হচ্ছে এখানে হয়তো এইসব বিষয় উঠে আসে বা আসছে, আপনারা শুনবেন রীতিমতো ইনশাআল্লাহ। যখনই পেরেশানি হয়ে যান, বিপদগ্রস্ত হয়ে যান, অভাবে পড়েন বা মন খারাপ বা কোনো কিছু হচ্ছে না, আল্লাহর ওলির দরবারে চলে যান, সেখানে আল্লাহর ওলির আকীদা সম্পূর্ণ আল্লাহর ওলির কাছে চলে যান, মাজার পাকে চলে যান, ইনশাআল্লাহ মন হালকা হবে এবং অশান্তি পেরেশানি দূর হয়ে যাবে
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাক ওলিদের জীবন অনুযায়ী নিজের জীবন অতিবাহিত করার তৌফিক নসিব করুক। জাবেদ ভাই সংক্ষিপ্ত আকারে। জি,
এই যে শেষে আমার মিরাজ ভাই বলছে যে মানুষ আসলে তিন দিন পর একটা ব্যক্তি কি হয়ে গেল, মৃত হয়ে গেল।
জি জি,
অর্থাৎ তাকে এলান করেছে আমার ইমাম আলী রাজা রহমতুল্লাহ, তাকে এলান করেছেন যে এটাই আসলে আমাদের প্রত্যেকের উচিত। বলি আল্লাহর জীবনী নিয়ে আমরা স্টাডি করি, আমরা আজকে মাদানী
আল্লাহর ওলি এলান করুক না করুক, মৃত্যু তো আমাদের আসবেই
আসবেই। আমরা এটা আজকে আলোচনা হচ্ছে, এটার মূল বিষয় হচ্ছে এটা থেকে নিয়ে যেন আমরা কিছু নিয়ে যাই, যে আমাদের ফুলদানিতে কিছু নিয়ে যায় যাতে আমলের জন্য
আল্লাহর
বলিরা কি করেছেন সেটার জন্য
আল্লাহ পাকের দরবারে
প্রস্তুতি আমরা গ্রহণ করি।
মৃত্যুর ব্যাপারে যার ভয় থাকবে, সে আসলে কিভাবে গুনাহের কাজে পা বাড়াতে পারে, হাত বাড়াতে পারে, গুনাহের কাজে সে কিভাবে যেতে পারে। তো আল্লাহ তালার দরবারে দোয়া আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর ভয় নসিব করুক, এবং আল্লাহ পাকের অলিগণ যেভাবে নিজের জীবন অতিবাহিত করেছে সেভাবে নিজের জীবনকে সাজানোর তৌফিক দান করুক। এবং আজকে মাশাআল্লাহ যে আল্লাহ পাকের অলির আমরা আলহামদুলিল্লাহ নবীর বংশধরের আলোচনা করলাম, আল্লাহ পাক তার সৎকায় আমাদের জীবনের সমস্ত গুণাকে আল্লাহ তালা মাফ করে দিক, বেহিসাব আল্লাহ তালা আমাদেরকে মাফ ফেরার নসিব করুক। আমিন আমিন। দর্শক, আল্লাহ তালা আমাদেরকে আজকের অনুষ্ঠান কবুল করুক এবং আপনাদের সকলের শুক্রিয়া জ্ঞাপন করে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ ওয়ালা রাই।